ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর, বাংলাদেশে এবং ভারতে রবিবার রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ১০,১০,০০০ অর্থ লোপাটের এক বছর পুরো হলেও বাংলাদেশ তার অধিকাংশ অর্থই ফেরত পায়নি।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
মাইক্রোসফট, গুগল, ওরেকল বা স্প্রিংলারের মতো মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থারা ভারতের আইআইটি গুলি থেকে লোক নেয়া কমিয়ে দিল।
ঢাকা থেকে আরেকটি রিপোর্ট।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা এবং অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। ট্রাম্প প্রশাসন যে ৭টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আসার ওপর নিষেধাজ্ঞা তাৎক্ষণিক পুনর্বলবৎ করার আবেদন জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের এক আপিল আদালত তা প্রত্যাখ্যান করেছে। সান ফ্রান্সিসকোতে যুক্তরাষ্ট্রের নবম সার্কিট আপিল আদালত রবিবার ভোরে ট্রাম্প প্রশাসন এবং ওয়াশিংটন রাজ্যকে সোমবার দুপুরের মধ্যে আরও যুক্তি ও ব্যাখ্যা দেওয়ার জন্য তলব করেছে। শনিবার রাতে অস্থায়ী সলিসিটর জেনারেল নোয়েল ফ্রান্সিসকো সরকারের পক্ষে যুক্তি দেন যে দেশে কে ঢুকতে পারবে বা থাকতে পারবে সে বিষয়ে প্রেসিডেন্টের কর্তৃত্ব মূলত বিচার বিভাগীয় নিয়ন্ত্রণের বাইরে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ওয়াশিংটন স্থানীয় সময় শনিবার রাতে রবিবার খুব ভোরে আপিল করে। তার আগে কেন্দ্রীয় বিচারক সাময়িকভাবে ওই নিষেধাজ্ঞা স্থগিত করে। যুক্তরাষ্ট্র বাইরে পরপর তৃতীয় সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্পের নীতিমালার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের আচরণের সমালোচনা করছে। শনিবার লন্ডনে কয়েক হাজার মানুষ যুক্তরাষ্ট্র দূতাবাসের বাইরে সমবেত হয়। তাদের হাতে ছিল পোস্টার, তারা ট্রাম্প বিরোধী স্লোগান দেয়। বেশ কয়েকটি বর্ণবৈষম্য বিরোধী এবং মুসলিম সমর্থক সংগঠন ওই প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করে। যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মের সরকার নিষেধাজ্ঞার সমালোচনা করতে যে অনেক সময় নিয়েছেন, বিক্ষোভকারীরা তার তীব্র সমালোচনা করে। বার্লিন এবং প্যারিসেও একই ধরনের প্রতিবাদ বিক্ষোভ হয়। এক একটি বিক্ষোভে প্রায় হাজারখানেক মানুষ অংশ নেয়। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রায় ১,০০০ মানুষ প্রতিবাদ বিক্ষোভ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদিও তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্মান করেন, তার মানে এই নয় যে তারা সহমত পোষণ করবেন। ট্রাম্প ফক্স নিউজ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমি বলবো রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখাটাই শ্রেয়, আর রাশিয়া যদি আইসিসের বিরুদ্ধে লড়াই, যে একটা বড় ধরনের লড়াই এবং সারা বিশ্বে ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে, সেটা একটা ভালো ব্যাপার। আমি কি তার সঙ্গে মানিয়ে চলতে পারবো সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আজ রবিবার ওই সাক্ষাৎকার প্রচার হওয়ার কথা। পুতিনের আগে যেসব নৃশংস কাজ করেছেন সেই ইতিহাস জানার পরও ট্রাম্প কিভাবে তাকে সম্মান করেন, এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মিল রয়েছে। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের লোপাট হওয়া অর্থের বেশিরভাগটাই এখনও বাংলাদেশ ফেরত পায়নি, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৮,১০,০০০০ অর্থ লোপাটের এক বছর পুরো হলেও বাংলাদেশ ওই অর্থের বিশাল এক অঙ্ক অর্থাৎ ৬,৬০,০০০ এখনো ফেরত পায়নি। ওই অর্থ আদৌ ফেরত পাওয়া যাবে তার সম্ভাবনাও দিনে দিনে ক্ষীণ হয়ে আসছে। ২০১৬র ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সাইবার জালিয়াতির মাধ্যমে ওই অর্থ লোপাট হয়ে ফিলিপাইনে চলে যায়। নানা দেনদরবারের পরে ফিলিপাইন কর্তৃপক্ষ ১,৫০,০০০ ফেরত দিলেও বাকি অর্থ ফেরত দিতে তারা গড়িমসি করছে। বাংলাদেশের দিক থেকেও কোনো কার্যকর উদ্যোগ নেই। বাংলাদেশ মামলা করবে এমনটা বলা হলেও শেষ পর্যন্ত তাও আর করা হয়নি। উদ্ধার তৎপরতার অংশ হিসেবে ফিলিপাইন সহ সংশ্লিষ্ট অন্যান্যদের সাথে কার্যকর চেষ্টা তদবিরও দৃশ্যমান নয়। বাংলাদেশ সরকার গঠিত তদন্ত কমিটির রিপোর্টও এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বলেছিল, ওই ঘটনার সাথে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব কিছু কর্মকর্তা জড়িত, তাদের ক্ষেত্রেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন তারা আশাবাদী। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের বর্ষীয়ান রাজনৈতিক নেতা ও অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিৎ সেনগুপ্ত প্রয়াত হয়েছেন। রিপোর্ট পাঠিয়েছেন এ বিষয়ে ঢাকা থেকে আমির খসরু।
প্রবীণ রাজনীতিবিদ, সাতবার নির্বাচিত সংসদ সদস্য এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিৎ সেনগুপ্ত রোববার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সুরঞ্জিৎ সেনগুপ্ত গত শুক্রবার নানাবিধ শারীরিক জটিলতা নিয়ে ঢাকার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুতে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন সহ বিভিন্ন দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেছেন, সুরঞ্জিৎ সেনগুপ্তের মৃত্যুতে সংসদীয় রাজনীতি সহ সামগ্রিকভাবে রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল। জাতীয় সংসদেও শোক প্রস্তাব গ্রহণ করে তার উপরে আলোচনা করা হয়। এদিকে ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার সুরঞ্জিৎ সেনগুপ্তের নিজ এলাকা সুনামগঞ্জের বীরাইরে শেষকৃত্য সম্পন্ন হবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকে মার্কিন তথ্য প্রযুক্তি কোম্পানিগুলো বিদেশ থেকে কম বেতনে কর্মী নিয়োগ কমিয়ে দিয়েছে। আর এখন ট্রাম্প প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পরে মনে হচ্ছে ট্রাম্পের আমলে বিদেশিদের আমেরিকায় থেকে কাজ করা ক্রমেই কঠিন হয়ে উঠবে। বিষয়টির ওপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন, একথা ধরে নিয়েই অন্য দেশ থেকে তথ্য প্রযুক্তি শিল্পে নতুন কর্মী নিয়োগ মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থারা কমিয়ে দিয়েছিল। যেমন 2015-16 অর্থবর্ষে ভারতের 5টি প্রধান আইআইটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মার্কিন সংস্থায় চাকরি হয়েছিল 45 জনের। সংখ্যাটা কিন্তু 2016-17 এ পর্যন্ত দাঁড়িয়েছে মাত্র 31। সংস্থাগুলির আশঙ্কা ছিল, প্রেসিডেন্ট হলে ট্রাম্প বিদেশিদের আমেরিকায় চাকরি নিয়ে আসবার সুযোগ কমিয়ে দেবেন। এখন দেখা যাচ্ছে সে আশঙ্কা ভুল নয়। এর উপর গোটা বিশ্ব অর্থনীতিতে কিছুটা মন্দার ফলে সংস্থাগুলিও ব্যবসা সেভাবে বাড়াচ্ছে না। মাইক্রোসফট, গুগল, ওরেকল বা স্প্রিংলারের মতো মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থারা ভারতের আইআইটিগুলি থেকে লোক নেয়া কমিয়ে দিল। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কাশ্মীর দিবস উপলক্ষে নতুন ভিডিও প্রকাশ করেছে পাকিস্তানের সেনাবাহিনী, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
কলকাতা তথা রাজ্যের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যাচ্ছে, কাশ্মীর দিবস উপলক্ষে কাশ্মীরের যুব সম্প্রদায় ও সেখানকার সমস্যায় সমব্যথী হয়ে নয়া ভিডিও প্রকাশ করেছে পাকিস্তানি সেনাবাহিনী। গানটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করেছে তারা। পাক সেনার মিডিয়া উইং ইন্টার সার্ভিস পাবলিকেশন এই কাজ করেছে বলে জানা গেছে। ভিডিওটির নাম দেওয়া হয়েছে সঙ্গবাজ, অর্থাৎ পাথর ছুড়ে যারা। তাদের প্রতি সহমর্মিতাও প্রকাশ করে এই গানটি লেখা হয়েছে, যেটা শুনে মনে হবে ভারতের এখনই কাশ্মীর ছেড়ে চলে যাওয়া উচিত। এমনকি ভিডিওটিতে কাশ্মীরের সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বাস্তব ছবিও ব্যবহার করা হয়েছে। পরমাশিস খসরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইরানি বিপ্লবী রক্ষী বাহিনীর এক শীর্ষ কমান্ডার বলেছেন, তেহরান শনিবার ক্ষেপণাস্ত্র ও রেডারের মহড়া দিয়েছে। গত সপ্তাহে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় এবং ট্রাম্প প্রশাসন সে কারণে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। তার একদিন পরেই ইরান এই মহড়া চালাল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয় যে দেশের বিপ্লবী রক্ষী বিমান বাহিনী শনিবার ক্ষেপণাস্ত্র ও রেডার পরীক্ষা সহ বিমান প্রতিরক্ষা মহড়া চালায়। উত্তরাঞ্চলে সেমনান প্রদেশে 35,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ওই পরীক্ষা চালানো হয়। ওই টেলিভিশন চ্যানেলে আরও বলা হয় যে ইরানের ভাইস প্রেসিডেন্ট ইশাক জাহাঙ্গিরি তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযোগের তীব্র সমালোচনা করেন। তিনি জোর দিয়ে বলেন যে ইরানি জনগণ আমেরিকাকে তেমন গুরুত্ব দেয় না। আফগানিস্তানে কর্মকর্তারা বলেছেন, রবিবার পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশে এক প্রত্যন্ত গ্রামে প্রচণ্ড তুষারপাতের ফলে তুষারধসে অন্তত 50 জন নিহত হয়। এর ফলে গত 3 দিনে দেশব্যাপী মৃতের সংখ্যা দাঁড়ালো প্রায় 100-তে। খবর শেষ হলো।
শ্রোতারা ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন, যার আওতায় 7টি মুসলিম দেশ থেকে অভিবাসী এবং নাগরিকদের আসার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আমেরিকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ শুরু হয়, যা এখনও চলছে। সহকর্মী সেলিম হোসেন গত কয়েকদিন ধরে নিউ ইয়র্কে বিভিন্ন জনের সাথে এ বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি এখন টেলিফোনে আমার সাথে যোগ দিচ্ছেন। সেলিম হোসেন, আপনি নিউ ইয়র্কে যাদের সাথে কথা বলেছেন তাদের প্রতিক্রিয়া কি?
ধন্যবাদ হাসান। আসলে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিষয়ক নির্বাহী আদেশের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমার মনে হয় সব অভিবাসী সম্প্রদায়ের মধ্যেই এই ধরনের একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তো বাঙালি কমিউনিটিতে বাংলাদেশিদের সবচেয়ে বড় জায়গা হচ্ছে কুইন্স বড়। আপনি জানেন নিউ ইয়র্ক শহরের যে 5টি বড়, তার মধ্যে কুইন্স হচ্ছে বাংলাদেশি অধ্যুষিত এলাকা বলে পরিচিত। এবং এই কুইন্সের দুটি জায়গা, জ্যাকসন হাইট এবং জ্যামাইকা, এই দুটি জায়গাতে সবচেয়ে বেশি বাঙালি থাকে। আর এই কুইন্সে জেএফকে এয়ারপোর্ট, যেখানেই মূলত আপনার প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে সবচেয়ে বেশি। কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের ওই নির্বাহী আদেশের পর থেকে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বিমানবন্দর গুলোতেই কিন্তু প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে, জেএফকেও তার অংশ। প্রত্যেক দিন এখানে সেই শুরুর দিন থেকে আজ গতকাল পর্যন্ত প্রত্যেক দিন মানুষ এসছে, অন্যান্য অভিবাসী অনভিবাসী আমেরিকানদের পাশাপাশি বিপুল সংখ্যক বাংলাদেশিরাও সেখানে অংশ নিয়েছেন। কয়েকজন বাংলাদেশির সঙ্গে কথা হলো, তাদের মধ্যে আসলেই মিশ্র প্রতিক্রিয়া। এরকম একজন অভিবাসী অভিবাসন কর্মীর বক্তব্য আপনাকে শোনাতে পারি। তিনি বলছিলেন যে প্রতিবাদ না করলে কাজ হবে না। কাজী ফৌজিয়া বলছিলেন,
বিশেষ করে যখন ট্রাম্প ইনোগ্রেশন হয়নি, লোকজন বলেছে ও সে যত কথা বলেছে কিছুই সে করবে না। আসলে কি তাই? তার নির্বাচনী প্রচারণে সে যত কথা বলেছিল, যত প্রমিস সে করেছিল, সে সমস্ত কিছু করছে। তার সেই মুসলিম ব্যান, তার ইমিগ্রেশনের কথা, তার সেই ওয়াল, কোনো কিছু বাদ যাচ্ছে না। ইভেন টিপিপি বাদ করা, কর্পোরেশনের বিভিন্ন রকমের অদল বদল করা, সব করে যাচ্ছে। কিন্তু আমরা তো বসে থাকলে হবে না। আমরা যখন প্রোটেস্ট করি, বিশেষ করে যখন জিএফকে প্রোটেস্টে গিয়েছি, লোকজন বলছে আপনারা এগুলো কেন করছেন, কোনো ফায়দা হবে না। একদমই সত্যি না। আমরা জিএফকে তে থাকতে থাকতেই নিউ ইয়র্কে ফেডারেল কোর্ট অর্ডার দিয়েছে। সমস্ত সিনেট আর কংগ্রেস নিজেরা প্রতিবাদ করছে। তার নামে 10 দিনে 24টা লসুট হয়েছে। 2টা ফেডারেল কোর্ট থেকে আমরা রায় পেয়েছি। হচ্ছে না বলে কিছু নাই। বড় বড় কর্পোরেশন বলতেছে বিলিয়নিয়ার রেজিস্ট্যান্স। আমরা উবের সামনে প্রটেস্ট করার বিষয়ে কাজে উবের যে সিইও, সে অ্যাডভাইজারি কমিটি থেকে নেমে গিয়েছে। জনগণের পাওয়ার এখনো আছে, জনগণের পাওয়ার এখনো অনেক কিছু বদলাই দিতে পারে। তো সে যা যা করছে সব আনকনস্টিটিউশনাল, যার জন্য আমাদের পক্ষে আসলেই সম্ভব।
নিউ ইয়র্কের যে বাংলা পত্রিকাগুলো বের হয়, তার মধ্যে জন্মভূমি নামে একটি সাপ্তাহিক পত্রিকা রয়েছে। জন্মভূমির সম্পাদককে জিজ্ঞেস করেছিলাম তার মতামত কি, রতন তালুকদার, তিনি বললেন,
যখন ক্ষমতায় নেওয়ার পরে যেগুলি হচ্ছে অধিকাংশই আমি মনে করি মিডিয়ার একটু বাড়াবাড়ি। কিন্তু মুসলিম ব্যান, মুসলিম বয়ান বলে যা বলা হচ্ছে, সে তো রং ইনফরমেশন। আসলে তো মুসলিম ব্যান করা হয় নাই। যারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যে সমস্ত দেশ থেকে ওরা মদত পাচ্ছে, সে সমস্ত দেশগুলির উপর অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে তারা চেক করবে সেগুলি। তারপরে সব কিছু আবার নর্মাল চলছে, গয়াতঙ্কের তেমন কিছু নেই। আমার মনে হয় এটা নিয়ে আমরা অতি বাড়াবাড়ি করেছি।
সেলিম, আমরা লক্ষ্য করলাম যে কাজী ফৌজিয়া একদিকে বলছেন যে এটার প্রতিবাদ জানানো জরুরি, জনগণের শক্তি এখনো অনেক আছে এবং এখনো অনেক কিছুর পরিবর্তন করা সম্ভব। অন্যদিকে রতন তালুকদার তার বক্তব্য দিলেন যে এটি আমরা বাড়াবাড়ি করছি, এতটা বাড়াবাড়ি করার প্রয়োজন ছিল না, অন্তর্বর্তীকালীন একটি নির্বাহী আদেশ এবং অন্য সব কিছু আগের মতোই চলছে। কিন্তু এরা তো হচ্ছে প্রবাসী বাংলাদেশি অভিবাসী, বাংলাদেশি আমেরিকান অথবা অভিবাসী যারা, কিন্তু মূলধারা বা যারা অন্য ভাষাভাষী তাদের সাথে কি আপনার কথাবার্তা হচ্ছে এই বিষয়টি নিয়ে?
জি জি জি, কথা হচ্ছে। আমার প্রায় অসংখ্য বিদেশির সঙ্গেও কথা হয়েছে। যেরকম গতকাল আমি ম্যানহাটনের, ডাউনটাউন ম্যানহাটনের ব্রডওয়েতে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। এটি ছিল বুদ্ধিস্ট কাউন্সিল ইন নিউ ইয়র্কের একটি ইন্টারফেথ সমাবেশ। তো সেখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির, বিভিন্ন বর্ণের মানুষ এসেছিলেন। আমার সঙ্গে কথা হয়েছে একজন জাপানিজ, একজন চাইনিজের, একজন শ্বেতাঙ্গ আমেরিকানের, সকলের মন্তব্যই মোটামুটি আমার কাছে একটু নেতিবাচক মনে হয়েছে। সেখানে ইন্টারফেথ কমিউনাল হারমোনির যে প্রোগ্রাম ছিল সেখানে যারা এসেছিলেন, তবে বেশিরভাগই আশা করছেন যে এটি সবসময় প্রেসিডেন্ট পরিবর্তনের সময় কিছু কিছু বিষয় আসে, তার মতোই একটি আমাদের মনে হচ্ছে এটি সাময়িক এবং সময়ের পরিক্রমায় অভিবাসন নিয়ে যেসব কথা এখন উঠেছে বা যেসব আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, খানিকটা তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ, এগুলো সময়ের পরিক্রমায় হয়তো ঠিক হয়ে যাবে, তারা আশা প্রকাশ করলেন।
সেলিম হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ সবাইকে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
যারা হাঁটুর ব্যথায় ভুগছেন তাদের জন্য সুখবর, চিকিৎসকরা খুঁজে পেয়েছেন নতুন এক চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতিতে হাঁটুর কৃত্রিম প্রতিস্থাপনের চেয়ে ভালো ফল পাবেন রোগীরা। ভয়েস অব আমেরিকার মার্টিন সেক্রিস্টের প্রতিবেদনটি শোনাচ্ছেন রোকেয়া হায়দার এবং তাওহিদুল ইসলাম।
বার্ধক্যজনিত কারণে হাড় ক্ষয় অথবা বাতের জন্য হাঁটুতে ব্যথা হয়। এছাড়াও আঘাতজনিত কারণে যেমন মিনিকাস ইঞ্জুরি, নি লিগামেন্ট ইঞ্জুরি এবং মাংসপেশিতে টান বা ছিঁড়ে যাওয়া সম্পর্কিত আঘাত পেয়ে হাড় ভেঙে অথবা ফেটে যাওয়া থেকেও হাঁটুতে ব্যথা হয়। সাধারণভাবে ওজন বেশি হলে এবং মাংসপেশি শক্ত হয়ে গেলে হাঁটুতে ব্যথা হতে পারে। অনেক সময় পা, গোড়ালি এমনকি কোমরের ব্যথা থেকেও হাঁটুতে ব্যথা হতে পারে। আবার আর্দ্র ও ঠান্ডা পরিবেশের কারণেও হাঁটুতে ব্যথা হয়। অন্যদিকে সন্ধি সরে যাওয়া, অস্থি পাতলা বা ছিদ্র হয়ে যাওয়া এবং রক্ত জমাট বাঁধা থেকেও হাঁটুতে ব্যথা হয়।
যেমন নিকোলা মুলার সুইজারল্যান্ডের একজন বর্ষা নিক্ষেপ চ্যাম্পিয়ন, কিন্তু তার হাঁটুর মধ্যে থাকা এক ধরনের তন্তু যা হাড়কে নিরাপদ রাখে, শক্ত রাখে, তা ক্ষতিগ্রস্ত হয়। তিনি প্রতিযোগিতা থেকে দূরে সরে দাঁড়াতে বাধ্য হন। 2012 সালে তিনি বাজেল ইউনিভার্সিটি হাসপাতালের পরীক্ষামূলক চিকিৎসা গ্রহণ করেন। সেখানে চিকিৎসকরা তার নাকের বৃন্তকোষ নিয়ে তা তার হাঁটুর তন্তুর মধ্যে জুড়ে দেন। প্রধান শল্য চিকিৎসক মার্কাস মম, তিনি বলেন এই পদ্ধতিটি হাঁটুর কৃত্রিম সংযোগ প্রতিস্থাপনের চেয়ে অনেক নিরাপদ ও লাভজনক। তার বক্তব্য,
We see lots of problems with artificial joint replacement. It's a point of no return for the patient.
আমরা হাঁটুর কৃত্রিম সংযোগ প্রতিস্থাপনের অনেক সমস্যা পেয়েছি। এটা রোগীদের সুস্থ না হওয়ার একটি কারণ। আমরা মনে করি ভবিষ্যতে আমাদের থেরাপির সাহায্যে এই অবস্থার অবসান ঘটবে এবং রোগীদের কার্যকারিতা বাড়াতে পারব।
ডাক্তাররা বলছেন এই পদ্ধতিটি অনেক রোগীদের জন্য উপযুক্ত হতে পারে। নিকোলা মুলার বলেন তার অস্ত্রোপচার রোগীদের সুস্থ করবে এবং কোনো ধরনের ব্যথা ছাড়াই খেলোয়াড়রা তাদের খেলার অঙ্গনে ফিরে যেতে পারবেন।
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে রোগ নির্ণয় করে চিকিৎসা, ব্যায়াম এবং খাদ্যের অভ্যাসে পরিবর্তন আনা সম্ভব হলে অনেক জটিল রোগ নিরাময় ও নিয়ন্ত্রণে আনা সম্ভব।
30 বছরের উপর যাদের বয়স, তাদের একবার হাঁটুতে ব্যথা হলে সাময়িকভাবে ভালো হয়ে গেলেও দেখা যায় অদূর ভবিষ্যতে আবার হাঁটুর ব্যথার সম্ভাবনা তাদের বেড়ে যায়। কেউ যদি হাঁটুর ব্যথার জন্য শুরু থেকে ওষুধ খাওয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তাকে সারা বছরেই কম বেশি ব্যথার ওষুধ খেয়ে যেতে হবে। আর সেক্ষেত্রে অনেক দিন ধরে ব্যথার ওষুধ খেলে কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়, তাতে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
বসনিয়ার সংঘাত বন্ধে সম্পাদিত ডেইটন চুক্তি স্বাক্ষরের পর প্রায় 22 বছর অতিবাহিত হয়েছে, তথাপি আজও পুরো দেশটির স্থিতিশীলতা ও সমৃদ্ধির বিনিময়ে বহু জাতিগোষ্ঠীভিত্তিক বসনিয়া ও হার্জেগোভিনার উগ্র জাতীয়তাবাদীরা ঘৃণা, প্রতিবেশীদের মধ্যে ঘৃণ্য সংঘাত, দেশটির জাতিগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ রচনা করে এমন সব নীতি সমর্থন করছে যাতে তাদের জাতিগোষ্ঠী গ্রুপগুলিকে অগ্রাধিকার দেয়া যায়। সম্পাদিত ডেইটনের চুক্তিতে বর্ণিত আছে যে বসনিয়া হার্জেগোভিনা হবে একটি একক সার্বভৌম রাষ্ট্র, যাতে থাকবে দুটি অংশ, ফেডারেশন অব বসনিয়া হার্জেগোভিনা ও রিপাবলিকা স্পার্সকা। ডেইটন চুক্তির মাধ্যমে এই চুক্তির সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে উচ্চ প্রতিনিধিদের একটি দফতর প্রতিষ্ঠিত হয়। 1997 সালে আন্তর্জাতিক সম্প্রদায় উচ্চ প্রতিনিধিদের বান পাওয়ার্স নামে একটি বিশেষ আইনি কর্তৃত্ব প্রদান করে, যাতে করে বসনিয়া হার্জেগোভিনার দুটি অংশের শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত হয়। 2016 সালের সেপ্টেম্বর মাসে রিপাবলিকা স্পার্সকার প্রেসিডেন্ট মিলোরাদ ডডিক 9 জানুয়ারিকে রিপাবলিকা স্পার্সকা দিবস হিসেবে পালনের জন্য গণভোটের আয়োজন করেন এবং 9 জানুয়ারি তিনি দিনটি পালনের উৎসবে নেতৃত্ব দেন। এই গণভোট অনুষ্ঠান এবং 9 জানুয়ারি উৎসব পালন দুটি দেশের সংবিধান অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আদালত যাকে দেশের ওই অংশের সার্ব নয় এমন জনগোষ্ঠীর জন্য বৈষম্যমূলক বলে ঘোষণা করেছে। আইনের শাসন লঙ্ঘন করে বসনিয়া হার্জেগোভিনার সংসদীয় আদালতের রায় অমান্য করে ডেইটন চুক্তিকে সক্রিয়ভাবে বাধা প্রদান করে এবং তার আচরণ যা শান্তি চুক্তিতে ঝুঁকিপূর্ণ থাকবার কারণে যুক্তরাষ্ট্র ট্রেজারি দফতর মিলোরাড ডডিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞার অর্থ যুক্তরাষ্ট্রে মিস্টার ডডিকের স্বার্থ বা সম্পত্তি জব্দ করা হবে এবং যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক তার সঙ্গে ব্যবসায়িক লেনদেন করতে পারবেন না। যুক্তরাষ্ট্র সরকার অত্যন্ত তীব্র ভাষায় ডেইটন চুক্তির বিষয়ে চ্যালেঞ্জের এবং যে পরিকল্পনা রিপাবলিকা স্পার্সকাকে ফেডারেশন থেকে বিচ্ছিন্ন করতে পারে তার বিরোধিতা করছে।
সম্পাদকীয় শুনলেন, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে তাহিরা কিবরিয়ার কাছে শ্রোতাদের চিঠিপত্রের জবাব।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠিটি লিখেছেন গাজী মোমেন উদ্দিন, সহশিক্ষক, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা থেকে। লিখেছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত হৃদয়ে আজ প্রিয় বেতারে লিখছি। আমরা যারা নিয়মিত এই অনুষ্ঠান শুনি এমন একঝাঁক শ্রোতাকে নিয়ে গত 31 জানুয়ারি আমার ছেলের জন্মদিন পালন করেছি। শ্রোতাদের মিলন মেলায় পরিণত হয় জন্মদিনের অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আপনাদের বেতারে প্রচারিত নানা অনুষ্ঠান আমরা বাজিয়ে শুনিয়েছি। 27 জানুয়ারি চিঠিপত্রের জবাবের অনুষ্ঠানটিও শুনিয়েছি। অনেক বড় ও সুন্দর এই অনুষ্ঠানের কয়েকটি ছবিও পাঠালাম। ভাই গাজী মোমেন উদ্দিন, আমাদের পক্ষ থেকে আপনার ছেলের জন্য অনেক শুভাশিস আর জন্মদিনের শুভেচ্ছা রইল। আপনাদের এই ব্যক্তিগত অনুষ্ঠানেও আমাদের স্মরণ করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তবে আপনার পাঠানো ছবিগুলি কিন্তু আমরা পাইনি, আবারও পাঠাবেন। শ্রোতাবন্ধুরা, আপনাদের আরেকটি ইমেল পড়ে শোনাচ্ছি। লিখেছেন মোহাম্মদ তোরাব বিশ্বাস, যিনি আমাদের শ্রোতা গাজী মোমেন উদ্দিনের ছেলের জন্মদিনে উপস্থিত ছিলেন, তিনিও লিখেছেন। সংক্ষিপ্তভাবে পড়ে শোনাচ্ছি। লিখেছেন, রেডিওর কারণে 55 বছর ধরে রেডিও শোনার পুরস্কার পাচ্ছি প্রতিদিন। আপনারা দিচ্ছেন চিঠির জবাব আর শ্রোতারা রেখেছেন যোগাযোগ। প্রতিদিন ফোন আসে, চিঠি আসে, কত বক্তব্য, কত চিন্তাভাবনা মেশানো পত্রমালা। আমি আজ জীবনের সায়ান্নে এসে অনেক খুশি। সবচেয়ে বড় খুশি হয়েছি গত 31 জানুয়ারি সাতক্ষীরার শ্রোতাবন্ধু গাজী মোমেন উদ্দিনের ছেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত মিনি শ্রোতা সম্মেলনের আমন্ত্রণ পেয়ে সেখানে আমি উপস্থিত ছিলাম। মোহাম্মদ তোরাব বিশ্বাস, আপনার চমৎকার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। আর এই ইমেলটি মোহাম্মদ তোরাব বিশ্বাস লিখেছেন আফরা শুলিয়াবাজার চৌগাছা যশোর থেকে। এর পরের ইমেলটি লিখেছেন ধীরেন বসাক, ফুলিয়া, চটকাতলা, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে। লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি পালন করতে শুরু করেছেন। এই প্রতিশ্রুতি পালন করতে গিয়ে দেশ বিদেশে সমালোচনার মুখে পড়তে হচ্ছে এখন, এমনকি দেশের সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধেও যেতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প কতদূর যেতে পারবেন? হ্যাঁ ভাই, এই প্রশ্ন আপনার মতো অনেকের, তবে দেখা যাক আগামীতে কি হয়। আপনারা আমাদের সঙ্গে থাকুন, এর জবাব আপনারা সরাসরি পেয়ে যাবেন। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। আজকের আসরের শেষ চিঠিটি লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম ও ডাক সিঙ্গি, বর্ধমান থেকে। আপনি লিখেছেন, আমেরিকার নদীতে কি নৌকো চলাচল করে অবশ্যই জানাবেন আর আমার ঠিকানায় ক্যালেন্ডার পাঠাবেন। ভাই মোহাম্মদ শহীদুল্লাহ, আপনার এই চিঠিটি আমাদের কাছে অনেকদিন পরে এসে পৌঁছেছে। তবে আপনার প্রশ্নের উত্তরে বলছি, হ্যাঁ, আমেরিকার নদীতে নৌকো চলে, তবে নৌকোগুলো কিন্তু ঠিক বড় নৌকো নয়, ডিঙি নৌকোর মতো, যাকে বলা হয় কেনু। খুব বেশি মানুষ উঠতে পারে না, সাধারণত একজন অথবা দুজনই এই নৌকোগুলো চালায়। আবারও লিখবেন। শ্রোতাবন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শগুফতা নাসরিন কুইন।
ট্রাম্প প্রশাসন যে সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আসার উপর নিষেধাজ্ঞা তাৎক্ষণিক পুনর্বলবৎ করার আবেদন জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের এক আপিল আদালত তা প্রত্যাখ্যান করেছে। সান ফ্রান্সিসকোতে যুক্তরাষ্ট্রের নবম সার্কিট আপিল আদালত রবিবার ভোরে ট্রাম্প প্রশাসন এবং ওয়াশিংটন রাজ্যকে সোমবার দুপুরের মধ্যে আরও যুক্তি ও ব্যাখ্যা দেওয়ার জন্য তলব করেছে। শনিবার রাতে অস্থায়ী সলিসিটর জেনারেল নোয়েল ফ্রান্সিসকো সরকারের পক্ষে যুক্তি দেন যে দেশে কে ঢুকতে পারবে বা থাকতে পারবে সে বিষয়ে প্রেসিডেন্টের কর্তৃত্ব মূলত বিচার বিভাগীয় নিয়ন্ত্রণের বাইরে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ওয়াশিংটন স্থানীয় সময় শনিবার রাতে রবিবার খুব ভোরে আপিল করে। তার আগে কেন্দ্রীয় বিচারক সাময়িকভাবে ওই নিষেধাজ্ঞা স্থগিত করে। যুক্তরাষ্ট্র বাইরে পরপর তৃতীয় সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্পের নীতিমালার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের আচরণের সমালোচনা করছে। শনিবার লন্ডনে কয়েক হাজার মানুষ যুক্তরাষ্ট্র দূতাবাসের বাইরে সমবেত হয়। তাদের হাতে ছিল পোস্টার, তারা ট্রাম্প বিরোধী স্লোগান দেয়। বেশ কয়েকটি বর্ণবৈষম্য বিরোধী এবং মুসলিম সমর্থক সংগঠন ওই প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করে। যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে সরকার নিষেধাজ্ঞার সমালোচনা করতে যে অনেক সময় নিয়েছেন, বিক্ষোভকারীরা তার তীব্র সমালোচনা করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদিও তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্মান করেন, তার মানে এই নয় যে তারা সহমত পোষণ করবেন। ট্রাম্প ফক্স নিউজ টেলিভিশনকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন, আমি বলবো রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখাটাই শ্রেয়, আর রাশিয়া যদি আইসিসের বিরুদ্ধে লড়াই বা বড় ধরনের এই লড়াই সারা বিশ্বে ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সাহায্য করে সেটা একটা ভালো ব্যাপার। পুতিন এর আগে যেসব নৃশংস কাজ করেছেন সেই ইতিহাস জানার পরও ট্রাম্প কীভাবে তাকে সম্মান করেন, এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মিল রয়েছে। ভারতে জয়ললিতার মৃত্যুর পর তামিলনাড়ুর পরিষদীয় দলের নতুন নেতা নির্বাচিত হলেন শশীকলা নটরাজন। মুখ্যমন্ত্রী পদে তিনি শপথ নেবেন বুধবার। রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
তামিলনাড়ুতে আবার মুখ্যমন্ত্রী পদে বদল। জয়ললিতার মৃত্যুর পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন পনির সেলভাম, কিন্তু রবিবার তিনি ইস্তফা দিলেন এবং এআইএডিএমকে দলের পরিষদীয় দলের বৈঠকে সন্ধ্যায় নতুন নেত্রী নির্বাচিত হয়েছেন শশীকলা নটরাজন। মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার তাঁর শপথ নেওয়ার কথা। শশীকলা কোনোদিনই রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি ছিলেন প্রয়াত জয়ললিতার ঘনিষ্ঠ সহচরী। রাজ্যের বিরোধী ডিএমকে দলের এসব শুনে মন্তব্য, রাজ্যের পক্ষে এটা অত্যন্ত খারাপ হলো। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইরানি বিপ্লবী রক্ষী বাহিনী এক শীর্ষ কমান্ডার বলেছেন, তেহরান শনিবার ক্ষেপণাস্ত্র ও রেডারের মহড়া চালিয়েছে। গত সপ্তাহে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় এবং ট্রাম্প প্রশাসন সে কারণে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। তার একদিন পরে ইরান এই মহড়া চালালো। আফগানিস্তানের কর্মকর্তারা বলেছেন, রবিবার পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশে এক প্রত্যন্ত গ্রামে প্রচণ্ড তুষারপাতের ফলে তুষার ধসে অন্তত 50 জন নিহত হয়। এর ফলে গত তিন দিনে দেশব্যাপী মৃতের সংখ্যা দাঁড়ালো প্রায় 100-তে।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন মার্টিন কার্সিয়াস। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.